সেখানে আমরা কোনো কিছু বলতে যদি যাই
ধৃষ্টতাকে প্রকাশ করি, তথাপি তাহলে মহানিষ্কৃত বাড়ি যা কিছু স্মরণ করা হয়
তাহার মধ্যে থেকে দুই একটি
শব্দ বলে পুষ্পাঞ্জলি সমর্পণ করবার জন্য আদেশ, সেই জন্য আমার ধৃষ্টতাকে আপনারা ক্ষমা করেন। আমরা শুনেছি শিল পরম গুরু মহারাজ, তিনি অতিমন্ত মহাপুরুষ আচার্য দিয়েছেন, যেমন ভাবে আমরা দেখতে পাই গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের মধ্যে সে চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করেছেন, শিল রূপ গোস্বামী বা শিল সনাতন গোস্বামী বা রাধি গোস্বামী বলে, এবং তাহারিয়াকে সুরক্ষা করবার জন্য গৌড়ীয় বৈষ্ণব আচার্য রূপে ছত্র সম্রাট শ্রী জীব গোস্বামী যিনি বৈষ্ণব দর্শনের বিচারকে একাগ্র তুলে ধরলেন, এবং পরমাম তত্ত্ব স্বাভাবিক চিন্তা সত্য স্বরূপ তত্ত্ব বৈভব জীব প্রধান রূপে চতুর্থ বর্তিষ্ঠ, একটি পরম তত্ত্ব চার ভাগে বিভাজিত, স্বরূপ তত্ত্ব বৈভব জীব এবং প্রধান এই চারটি তত্ত্ব নিয়ে অত্যন্ত ভেদাভেদ সিদ্ধান্তকে প্রতিপাদন করে আবার তাহারি পরবর্তী আমরা দেখতে পাই বলতো বিদ্যাভূষণ পাল, তিনি বেদান্তর ভাষ্যে বেদান্তের ভাষ্য প্রণয়ন করতে গিয়ে গোবিন্দ ভাষ্যে পাঁচটি তত্ত্ব নিরূপণ করতেন, ঈশ্বর জীব প্রকৃতি কাল এবং কর্ম এই পাঁচটি তত্ত্বকে নিরূপণ করেন। আবার ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সেই অচিন্ত ভেদাভেদ তত্ত্বকে দশমূল তত্ত্ব রূপে প্রণয়ন করলেন, যেখানে আমরা প্রাগ তত্ত্ব হরিমিহ পরম গুরু পরম্পরা তত্ত্ব বেদ বাস্তব মূল প্রমাণ শ্রীহরি পরম তত্ত্ব তিনি সর্বশক্তিমান। আবার বললেন কি অখিল রসাম্বুজ সমুদ্র জীব সমূহ তাহা তথেষ্টা শক্তি থেকে প্রকাশিত, সেই জীব আবার দুই প্রকারে বদ্ধ এবং মুক্ত। আবার বললেন কি সাধন শুদ্ধ ভক্তি একমাত্র সাধন, কৃষ্ণ প্রেম একমাত্র সাধ্য, এই দশটি তত্ত্বকে নিরূপণ করে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করেন। আমরা দেখি ছিল পরম গুরু মহারাজ তিনি অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত বর্ণন করতে গিয়ে এই দশমূল তত্ত্ব আচার্য শ্রীল জীবস্বামী পাদের বিচার এবং শ্রীল বলতে বিদ্যাভূষণের গোবিন্দ ভাষ্যকে তিনি পরিষ্কার করবার জন্য তিনি অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত প্রকাশ করেন আর সেইভাবে গ্রন্থকে প্রণয়ন করেন। আবার তাহার মহান কৃতিত্বের মধ্যে দেখতে পাওয়া যায় একদিকে পরম খন্ডন বজ্রাবলী কঠোরাণী মৃদুরী কুসুমাবলী, তো তদ্রূপ ভাবে একদিকে যেমন কৃষ্ণ প্রেমের প্রেমী তদ্রূপ ভাবে অপরদিকে বজ্র পরমকে খন্ডন করেছেন, অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত গুলিকে খন্ডন করেছেন, শিলপ্রভুপালের পূর্ববর্তী যেমন অবসিদ্ধান্ত চারদিকে সমাজে ছেড়ে গিয়েছিল আর সহিয়া সখী ভেটি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়া ভারি গৌরাঙ্গ নাগরি আউল বাউল কর্তা ভজা মেয়া দর্বে সাই এই সমস্ত অবসম্প্রদায়ে ভরমা হয়ে গেছিল সমাজ কলুষী, সেই কলুষীর সমাজকে কলঙ্কের সমাজকে পুনরুদ্ধার করবার জন্য তাহার বজ্রহস্ত সিদ্ধ হস্ত হয়েছে এবং চৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ প্রেম ধারাকে তাহারা পুনঃ প্রবাহিত করে তাহার উজ্জ্বল হয়েছে। আবার অপরদিকে দেখতে পাই ছিল পরম গুরু মহারাজের আদর্শে তাহার ভক্তি ধারা তাহার জীবনের গতিবিধি এবং সেই সঙ্গে সঙ্গে বিচার বৈশিষ্ট্য, যে বিচার বৈশিষ্ট্য তিনি লিখেছেন রাধা চিন্তা বিবেশে রাজস্ব কান্তি বিরোধ পিতা শ্রীকৃষ্ণ চরণ বন্দে রাধা লঙ্কিত বিগ্রহম, এই শ্লোকটি বিচার যখন করা যায় তখন দেখা যায় যে রাধা চিন্তা নিবেশে যশ কান্তি বিলোপিত, রাধাকে চিন্তা করতে করতে যাহার কান্তি বিলোপিত হয়েছে এমন যে শ্যাম সুন্দর তিনি কৃষ্ণের চিন্তা করছেন। পরম গুরু মহারাজ বলতেন নাকি তিনি যেমন আমরা মহারাজের মুখে শুনেছি তিনি বলতেন যে আমরা বিশ্ব জগতের লোক কৃষ্ণের আরাধনা করেন কিন্তু আমরা তাহার আরাধনা করি কৃষ্ণ মহানন্দনে সে রাধারানী, যাহাই পাপ করলেন কেন করে হওয়ার সাধুমান রাখবার জন্য কৃষ্ণ আমাদের কাছে হাত ধরে প্রার্থনা করেন। এই যে বিচারকে তুলে ধরেছেন সেই বিচারের মূলে আছে কি সেটা রূপ গোস্বামী পাঠ বর্ণন করে মহারাজ সকালবেলা যে সমস্ত কথাগুলি বর্ণন করেছেন তাহার মধ্যে আমরা যেতে পারি ভগবানকে পাওয়ার জন্য। রাধা গোবিন্দকে পেতে গেলে নয়টি সোপান নয়টি সোপান পার করতে পারলেই নয়টি সিঁড়ি পার করলেই তবেই ভগবানকে পাওয়া যায়। সেই নয়টি সিঁড়ি কি সাধারণ কথা বলে নয়টি সিঁড়ি, কিন্তু শাস্ত্রীয় পরিচয় কি বলে আদর শ্রদ্ধা তথা সাধু সঙ্গ গুরু পদাশ্রয় ভজন ক্রিয়া অনর্থানুভূতি নিষ্ঠা রুচি আসক্তি ভাব তারপরে প্রেম অবস্থা লাভ হলেই তবেই যে তাহার প্রাপ্তি হয়। যেখানে অনন্ত মমতা আছে, অনন্ত মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা, যেখানে মতি ভাবনা কৃষ্ণ আমার রাধারানি আমার এই ভাবনাটি যাহাতে হয়েছে অনন্ত মমতা তাহাই পেতে পারে। সেই জন্য বললেন কি প্রথমে সাধু সঙ্গ গুরু পদাশ্রয় ভজন ক্রিয়া এইগুলি করতে করতে এখন ভক্তের দুইটি রাস্তা, একটা বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। বিধি মার্গ সেইখানে একটা অনিয়মিত ব্যক্তিকে নিয়মের মধ্যে আনবার জন্য যে সোপান যে সমস্ত নিয়ম কানুন তাহাকে বিধি বলা হল। এই জন্য ভক্তির সামনে সিন্ধুতে বললেন কি এই বিধি ভক্তির প্রাণে স্বয়ংপযোগিতা, একটা ভক্তিতে প্রবেশ করবার জন্য দ্বার মাত্র, কিন্তু এর থেকে যখন আগে চলবে তখন স্বাভাবিক প্রীতি আসবে। শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশ সাম্য ভারুচি নিশ্চিত যখন শুদ্ধ সত্য হৃদয়কে শুদ্ধ সত্যে পরিণত হবে। শুদ্ধ সত্যে কখন হবে? একটা আমরা নিজের থেকে উপরে যাচ্ছি আর একটা উপর থেকে নিচে আসছি, আমরা কিছু দূর সাধন ভোজন করে অগ্রসর হতে পারি এইটি হলো বিধি মার্গ, কিন্তু উপরের বস্তুকে আমরা পেতে পারি না যাহা কোটি জন্মে সুকৃতই নলক্ষতি। এই জন্য বললেন তাহাদের কৃপা চাই করুণা চাই, সেই করুণা যখন আমাদের হৃদয়ে প্রকাশিত হবে গুরু পাঠ করলে করুণা প্রভু লোকনাথ পদে ক্রমে সঙ্গে লইয়া যাবে শ্রীরূপে পাদ পদ্মে মোরে সমর্পিত। তবে গুরু পাদ পদ্ম মোরে সঙ্গে লইয়া যাবে স্বরূপের পাদ পদ্মে মোরে সমর্পিত। এই ভাব এই করুণা প্রাপ্তির জন্য সবসময় লোক লালসা উৎকণ্ঠা। কৃষ্ণ কথার জীব দ্বারা যখন চিত্তটা মসৃণ অত্যন্ত কোমল স্নিগ্ধ হয়ে যাবে হৃদয়ে আর কোন প্রকারের দাগ থাকবে না, তখন ওই রাধারানীর রূপা করুণা শুদ্ধ সত্য হৃদয়ে প্রকাশিত হবে, তাহার দ্বারা হৃদয়কে উজ্জ্বল নির্মল হয়ে যায়, তখন সেই ভাবকে পেতে পারে। আর যখন কৃষ্ণের প্রতি অনন্ত মমতা আসবে তখন প্রেম হবে, তখন তাহার দর্শন তার আগে সম্ভব নয়, আর তখনই তাহার রস নিষ্পত্তি হয়ে থাকে। এই জন্য ভক্তি মার্গে যারা প্রবেশ করবে তাহাদের জন্য বললেন কি প্রেম সিদ্ধি তো সকলে করে থাকে, জগতে বহু বহু সম্প্রদায় আছে এবং বহু লোকে রাধা গোবিন্দের উপাসনা করে থাকেন আমরা দেখতে পারি, কিন্তু সকলেই যে রাধা কৃষ্ণের সেই মনোপ্রম মনোভীষ্ট প্রেমকে তারা আস্বাদন করতে পারেন বা সেই ভাবকে সিদ্ধ করতে পারেন সম্ভব নয়। পরম গুরু বলে তিনি কোন বিচারটা দেখাচ্ছেন, তিনি দেখাচ্ছেন আরো উপরের কথা যেখানে প্রেমের মধ্যেও আবার রাগাত্মিকা ভক্তি এবং রাগানুকা ভক্তি, আবার তাহার মধ্যেও আবার সম্ভবময়ী এবং তত্ত্ব ভাবে ছাময়ী, যেখানে কৃষ্ণকে নিজের থেকে সুখ বিধানের চেষ্টা কৃষ্ণকে সেবা পরিচর্যার দ্বারা তাহার আনন্দ বিধান করব এই যে চেষ্টা ভাবনা, তাহার থেকেও আরো উপরের কথা বললেন যাহা রাধাকে নিবেদন হয়ে তাহার সেবা পরিচর্যা করছেন এবং রাধারীর সঙ্গে কৃষ্ণকে মিলন করাইবার জন্য যাহাদের চেষ্টা মনে প্রাণী, যাহারা মহাপ্রভু বিরহ বিপ্রলম্ব প্রেমকে আস্বাদন করছেন আর সেই বিরহ বিপ্রলম্ব প্রেমের মধ্যে ডুবে সবসময় রাধারানী ভাবের দ্বারা তদভাবিত চিত্ত হয়ে যাহারা কৃষ্ণকে সেবা করবার এবং রাধা গোবিন্দকে মিলন করাইবার চেষ্টা করছেন আর সেই মিলনের মধ্যে তিনি পরম গুরু মহারাজ বলছেন কি রাধা চিন্তা বলতেন কি, একটি দেহ যদি এক রাত্রে মঠবাস করে যান তাহলে তাহার জীবন সার্থক। তাহার সাক্ষাৎ তাহার কথা শ্রবণ হয়ে যায় তো জীবনের বেড়া পার হয়ে যায়। একটি আম গাছে যেমন প্রথম মুকুল লাগলে একটি ডালে বা দুইটি ডালে লাগে, সব ডালে লাগে না, তাহাকে দেখে যেমন আশা হয় যে হ্যাঁ এই গাছটি ফলবন্ত বৃক্ষ আগামী বৎসরে সম্পূর্ণ গাছে ফল লাগবে, তদ্রুপ ভাবে জীবনের অল্প একটু সময়ও যদি কোনো সাধু পুরুষের সঙ্গ হয়ে যায়, ভগবানের কথায় অতিবাহিত হয়, তাহলে জানতে হবে যে তাহার অনন্তকাল এই যে সংসার নরকের যে পরিভ্রমণ সেই পরিভ্রমণ সমাপ্তি হল, এরপরে নিশ্চয় রূপে তাহার কৃপা করুণায় ভজন সাধন করবেন। মহারাজগণ বলেছেন সেই পঞ্চম স্কন্ধ ভাগবতের কথাটি আছে, ভগবানের কথা এমন যে না প্রায় হীনাস্তে শিবতম আমন্ত্রণ। একটি সাধারণ ভক্ত, একজন সাধারণ ভক্ত যদি অন্য পথে চলে যায়, অন্যদিকে চলে যায়, গুরুপাদ পদ্মা কৃপার থেকে করুণার থেকে বঞ্চিত হয়ে যদি অন্যদিকে চলে যাচ্ছে, তথাপি ভগবানের কথা এমন করুণাময়, গুরুপাদ পদ্মের শক্তি এমন যে তাহাকে আমার টেনে আনছে, টেনে এনে ভগবানের পাদ পদ্মে পৌঁছে দিচ্ছেন। এই জন্য নারদ ঋষি বললেন কি, নবই জন জাত কথঞ্চনা প্রজি মুকুন্দ সেবন পদঙ্গ সংস্কৃতি, যাহারা গুরু পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছে, যাহারা নিষ্কপট ভাবে এক দিনের জন্য গুরু পাদ পদ্মের চরণে আশ্রয় নিয়েছে, ভজন সাধন করেছে, যদি কোনো কারণে এদিক ওদিক হয়েও যায় তো নারদ ঋষি বললেন কি, এক সংসারী ব্যক্তি যাহারা গুরু পাদ পদ্ম আশ্রয় করেন না, কেবল নিজের স্বাভিমানের কর্ম ফলের দ্বারা অহংকার অভিমানে সংসার মার্গে যাচ্ছে, তাহারা নিজেদের কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে আর অনন্তকাল এই সংসার মার্গে ভ্রমণ করবেন, কোনোদিন তাহাদের উদ্ধার হবে না, কিন্তু এক গুরু পাদ পদ্ম আশ্রয়ী ব্যক্তি সাধন ভজন করছেন, সাধন ভজন করতে করতে দৈবাৎ যদি পরক্রমে কোথাও চলে যায় আবার যে তাহাকে ভগবান টেনে আনছেন, পুনর বিহাত স্মরণম কুন্দাঙ্গ্রি উপগুহণম পুরম বিহাত ইচ্ছেন রসদ গ্রহুজন, গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে বৈষ্ণবগণের সেবা করে ভগবানের নাম কীর্তন করে যে আনন্দ সুধা সিন্ধু এই জগতে সারা বিশ্ব জগৎ ঘুরে আসলো তাহার এই কণা কোথাও পাওয়া যাবে না। অতএব রসদগ্রাহী ব্যক্তি এই যে ভগবত রসের কিঞ্চিত মাত্র অনুভব করেছে সেই জন্য সে কোনোদিন ছাড়তে পারবে না, আর ভগবানও তাহাকে কোনোদিন সুখে থাকতে দেন না, যে কোনো প্রকারে কাঁটা দিয়ে তাহার থেকে আবার টেনে তুলবার চেষ্টা করেন এবং তাহার মধ্যে শরণাগতি আরতি ইত্যাদি দিয়ে আবার সেই ভক্তকে টেনে নিয়ে ওই গুরু পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করাচ্ছেন। এইভাবে নিশ্চয়ই তিনি করুণা করে থাকেন। একটি কথা আজকে মনে যাইছিল, লেশ পূজা বাসরে বহুদিন বাংলায় প্রচারে এসেও আমি ব্যাস পূজায় আসতে পারি নাই, তার জন্য ক্ষমা করবেন। এই বৎসর কৃষ্ণপ্রভু এবং সমস্ত বৈষ্ণবগণ বিশেষ রূপে বিশেষ বিশেষ ভাবে বলেছেন যে আসতেই হবে, কোনো উপায় নেই, তো এমন আমি ব্যস্ত থাকি যে আমি এক বেলাও সময় পাই না, আর তার মধ্যে থেকেও আসবার সৌভাগ্য লাভ হয়েছে। এইবার আমি দেখছি কি ব্যাস পূজার দিনে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে পরম গুরু মহারাজের তো সাক্ষাতে আমি দর্শন করতে পাই নাই, সে সৌভাগ্য আমার হয়ে ওঠে নাই, কিন্তু উনাকে এইবার এইভাবে দর্শন হয়েছি, মহারাজগণের সঙ্গে পুষ্পাঞ্জলি দিতে মন্দিরে প্রবেশ করেছি এই সমাধি মন্দিরে, আর তিনি আসনের উপরে দাঁড়িয়ে আছেন, সাড়ে ছ ফুট লম্বা আর অত্যন্ত স্বর্ণ কাঞ্চন ধুতি সন্ন্যাসী বেশে দাঁড়িয়ে আছেন, মহারাজগণ পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আমিও পিছনে গিয়ে পুষ্পাঞ্জলি দিলাম, আর উনি আশীর্বাদ দিচ্ছেন, অপূর্ব বিগ্রহ অপূর্ব তাহার স্বরূপ, এইভাবে সাক্ষাৎ রূপে তিনি মুক্ত মন্দ মুস্কান হাস্য সুধা বিধিলাম করছেন, অদ্ভুত তাহার ভাব আর অদ্ভুত তেজস্বী স্বরূপ, এই যে তাহার স্বরূপ স্ত্রী কন্যা করেছে। এইবার এইভাবে দর্শন করবার সৌভাগ্য হয়েছিল ছিল ভক্ত সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর। তিনি বসে আছেন আর আমিও গিয়েছি ভৈরব কুটিরের সামনে বারান্দায় বসে আছেন আসেন। এমন সময় উনার কোলের কাছে গিয়ে প্রণাম করছে, সঙ্গে সঙ্গে উনি কোলে তুলে নিয়ে বসিয়ে দিলেন। আর অজোর নেত্রী কাঁদছেন, আমি উনার কোলে বসে আছি, অজোর নেত্রী কাঁদছেন। আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার। তখন তিনি ভাবাবিষ্ট হয়ে একটি শব্দ মাত্র বললেন, এমন যে মহাপুরুষগণ নিশ্চিত রূপে আমরা তাহার কৃপা করুণার সূত্রে এসেছিলাম, কিন্তু আমাদের জীবনে ভজন সাধন করে অগ্রসর হতে পারি নাই। আজকে শিল মহারাজগণ তাহারা কৃপা সূত্রে টেনে নিয়ে এসে নিজ চরণে আশ্রয় দিয়েছেন, তাহার পাদ পদ্মে উপনীত হয়েছে। তিনি করুণা করুন যেন এই সমস্ত ভাব, এই প্রেম, ভক্তি এবং গুরুবর্গের বিচারকে যেন আমরা জীবনে ধারণ করে রাখতে পারি, আর তাহাদের এই কৃপা শক্তিতে আমরা যেন সর্বত্র সেই মহাপ্রভুর বাণী, গুরু গৌরাঙ্গের বাণীকে কীর্তন করতে করতে আমাদেরও যেন এইভাবে জীবনটি অতিবাহিত। শ্রীল পরম গুরু মহারাজ আজকে তদীয় চরণ স্বরূপে শত শত পুষ্পাঞ্জলি হৃদয়ে অর্ঘ সমর্পণ করে তিনি আমাদের প্রতি অসীম করুণা করছেন।
অনেক উন্নত বিচার এবং আমরা যেটাকে মনে করি যে চিরধান বা সাধারণ বিচার ধারা অনেক পার্থক্য আছে। জীবন চরিত্রে তীরভাবের কথা এখানে প্রসঙ্গ আনছি, কারণ তাহার যে তীরভাব তিনি জীবন ছিল সেটি শারদীয় এবং সেই সায়ংকালে তিনি নিত্যলীলা প্রবিষ্ট করেছেন। কি অবস্থায়? সেদিন আবার চন্দ্রগ্রহণ ছিল, যার জন্য সর্বক্ষেত্রেই কীর্তনে মাত্র আলাপ হয়। তদুপরি তিনি তার অন্তর্ধান লীলা প্রবেশ প্রাককালে তাহার পার্শ্ববৃন্দকে বা তাহার কোন গানে গঙ্গে হরিকে কীর্তনের কথা বলেছিলেন, এবং তৎসহ তিনি সেই স্মরণ করেই বা সেই মন্ত্রের মধ্যেই যখন তিনি নিঃসন্ত লীলায় প্রবেশ করেন, তখন আমাদের এইখানে মন্দিরস্থ শ্রীমতী রাধারানীর দরবারে সত্যি মালিকা সিন্ধু করিয়া নিপতারে মনে হয় তার বিদ্যুৎকে তার সেবা সুযোগ দেওয়ার জন্য তাকে হয়তো আহ্বান করে নিয়ে এসেছে। এখানে একটি কথা, বিভিন্ন ভক্তের একদিকে হাসছেন, কিন্তু সেখানে সমস্ত ভক্তরা তার প্রিয়তম বা পরম পূজনীয় বা নিজন তার দৃঢ়তা তার ইচ্ছিত যখন সকলে নয়ন ধারা বিগলিত হইতেছে, আবার আরেকটি প্রশ্ন আসতে পারে, যাহা তার সেবক থেকে নিজের কাজে পেয়েছেন এই জন্য হয়তো তিনি আনন্দ করছেন। সে বিভিন্ন ভক্তের বিভিন্ন ধারার উপর নির্ভর করে। আমার যেমন শ্রীমান মহাপ্রভু অন্তর্ধান লীলার ক্ষেত্রে দেখতে পাই কোন ভক্ত বলছেন যে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে আর প্রত্যাবর্তন করলেন না, আবার কেউ বললেন না তিনি গোপীনাথ মন্দিরে প্রবেশ করে তিনি আর প্রত্যাবর্তন করলেন না, এবার বলছেন যে না ভাবতে বিভোর হইয়া সেই লীলাটি নিয়ে তিনি চলে গিয়েছেন। কিন্তু বিভিন্ন ভক্তের বিভিন্ন ধারা হতে পারে, ভগবানকে সেটা সবচেয়ে প্রযোজ্য হতে পারে, কিন্তু সেটা যে যে ভক্তের যে যে রস সেই দৃষ্টান্ত নিয়ে তাদের দর্শন করে থাকে। তবে আমরা গুরুপাদ পদ্মের প্রসঙ্গে বলতে গেলে গুরুপাদ পদ্মের দুইটি ধারার কথা এসে যায়। একটি হল আমরা যখন ভৌম জগতের কথা অর্থাৎ তিনি যখন এই আচার্য লীলা করেন তখন যাহার তাহার যেটা রসের বিচার সেটি দীপ্ত লম্ব ভাবে ভাবে, আবার তিনি নিত্য লীলার ক্ষেত্রে যখন তখন সম্ভব লীলার যে মিলিত অবস্থা সেই মিলনে যে যুবসত্বের যে কার্য সেটা তিনি করে থাকেন, তারপরে তখন সতী রূপা ব্রাহ্মণী রূপা, আবার যখন আচার্য লীলা করছেন আর যেটা আমার সাধারণ জগতের ক্ষেত্রে দেখছি যে তখন আচার্য সিংহ রূপী। সুতরাং তাদের যে ভূমিকা ভূমিকার বৈশিষ্ট্য থাকবে, আমরা সাধারণত বলছি আমরা কিন্তু জড়জগতের হিসাবটা প্রথম নিয়ে নিয়েছি কি তার এই ভৌম জগতে যখন আবির্ভাব ঘটেছে সেই তিথিটাকে বা সেই কালটাকে আমরা অবলম্বন করেছি, অথচ ভক্ত এবং ভগবান যারা কালের অতীত, কালের অতীত হওয়া সত্ত্বেও আমরা কেন তাকে কালের মধ্যে টেনে নিতে চেয়েছি? না, আমরা কালের অন্ত নয়, আমাদের দৃষ্টি আমাদের ভাবনা কাল অগ্রসূত্র দিয়ে দিয়েছে, সুতরাং আমাদের থেকে এটা অবলম্বন করতে উপায় নেই। যেমন আমরা এই মায়া জগতের মধ্যে এই যে যোগ লাভ করেছি, এই দেহটাকে তো অস্বীকার করা যাচ্ছে না, আবার এই যে সম্পূর্ণ এটা অবলম্বন করছে না, এতে আমরা এই দেহটাকে অবলম্বন করে ভজনের সন্ধ্যাটাকে আমরা সুগম করব। তার জন্যই তো এই দেহের স্বর্গ, এই দেহটা যখন ভজন উন্মুক্ত তখন এর সার্থকতা রয়েছে, আর যদি সেটি ভজন উন্মুখ না হয় আলোচনা করতে যাই তখন হয় তখন একটু কথাই বারবার মনে পড়ে, তিনি যে আচার্য সিংহ কি আমরা হয়তো এই জন্য বিচার করবো তখন তার তো এই ঐশ্বর্য ভাবধারা বা সিংহত্বের যেটা বিচার সেটি বীরত্বের কথা হয়তো এটি আসবে, কিন্তু মানুষ বলে যে এটি কি প্রযোজ্য না, এইখানে বৈশিষ্ট্য এখানকার এর বিচার কি আমরা যখন বিচার করতে, যেমন শ্রীমান মহাপ্রভু পার্শ্ব বৃন্দের মধ্যে সর্বস্বামী, তার মধ্যে আমরা রূপ গোস্বামী পাপের বিচার যখন গ্রহণ করি তখন সব পাপের দাম কি রসময় অবস্থানের মধ্যে আমাদের প্রযুক্ত হয়ে গেল, আবার ওই সর্বশ্রী পাহাদের মধ্যে সেটা জীবশ্রী পাহাদের বিচার ধারাকে যখন আমরা চিন্তা করি তখন মনে হয় আচার্য সিংহ, কিন্তু না, ওই জীবশ্রী পাহাদ তিনি আচার্য সিংহ কি বুঝেও তিনি মাধুর রস এসে বলছিলেন না, এই কথা বলা যায় না, তিনি শুধু জগতের সাধারণ জীবনকে ওর মধ্যে উন্মুক্ত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য তার সেই ভূমিকা, তাদের নিজ নিজের যে ভূমিকা আমাদের যারা রয়েছেন ওই সেই ভূমিকা থেকে এসে এই ভৌম জগতের মধ্যে প্রত্যেকে কৃষ্ণমুখ করার জন্য বা ভগবত সেবনমুখী করার জন্যই তাদের বিভিন্ন মন্ত্রকে অবলম্বন করেন। আমরা সতীগণের কথা যদি আলোচনা করতে চাই, যেমন এক এক শক্তি এক এক রকম সেবা, এক এক মন্ত্রে এক এক রকম সেবা, প্রত্যেকের সমান সেবা নয় বা বিভিন্ন ধরনের তাদের সেবার বৈশিষ্ট্য এই পরিলক্ষিত হয়। আমরা সেই রকম আচার্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাই তাদের মধ্যে এরকম একটি বৈশিষ্ট্য করেন, সর্বশ্রী পাহাদের ক্ষেত্রে রূপগোস্বামী স্বামী যে রাগানুগা ভক্তির কথা বলেছেন বা বিচারের কথা বলেছেন সেই বিচারকে অবলম্বন করেই গৌড়ীয় বৈষ্ণব বিশেষ হচ্ছে গৌড়ীয় ওর উপরে প্রাধান্য বেশি পরিমাণে দিয়ে থাকেন, বা সেটা যেহেতু উন্নত অবস্থা তার জন্য, কিন্তু সেক্ষেত্রে আমরা সকলের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ সকলের তো রস সমান নয়। আবার ছিল জীবশ্রী পাহাদের নেতৃত্বে যে আমরা বিচার করতে চাই, ছিল জীবশ্রী পাহাদের বিচার ধারাকে অবলম্বন করলেও যে তারা ওই রাগানুগ ধারার নন এ কথা নয়, আমরা ছিল জীবশ্রী পাহাদের নেতৃত্বে দেখি যে তিনি কি করছেন বিরুদ্ধ মত খণ্ডন করছেন, আসলে রূপগোস্বামী বা সেই বিরুদ্ধ মত খণ্ডন করার দিকে তিনি উপেক্ষা করেছেন। আমরা যদি এক্ষেত্রে দেখতে পাই তার পরবর্তীকালে ছিল গণকেদী দাউরের প্রভু এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওই রকম পর্বত খণ্ডন নিয়ে খুব একটা চিন্তা ভাবনা হয়তো করতেন না, মনে হয় তাকে রসিক ভক্ত বলা হয়, কিন্তু আবার তারই অনুভব ছিল ভারতের বিদ্যাভূষণ প্রভু রবীন্দ্রনাথ কঠোর সম্প্রদায়কে সংরক্ষণ করার জন্য তার এই ভূমিকা, এই জন্য ছিল প্রভুপাদের জীবনের ক্ষেত্রে আলোচনা করতে গেলে মনে হয় সেই ছিল ভক্তি সিদ্ধান্ত স্বরূপ প্রভুপাদ, তিনি সর্বস্বামী পাদের প্রতি হয়ে তাকে লীলা আচার্য
একটা কাজ করে ফেলবে, গুণগান হয়ে যাবে। এই জন্য আসার জন্য
ভক্তির কথা তারা বলেছেন। আমার শ্রী চৈতন্য সহিতে আমি আলোচনা করে দেখতে পাই সেটা কৃষ্ণদাস গৌড়া কৃষ্ণদাস বলছেন ক্ষেত্রে শুধু আমরা কাম মানে শুধু মনে করলাম যে শুধু সম্ভবের কথা বলে না না ওটা কোনো কথা নেই অনন্ত কি কৃষ্ণের কৃষ্ণের যে সমস্ত বস্তু তার কামনাটাই কাম আর কৃষ্ণ প্রসূত কৃষ্ণ কেন্দ্রিক যে চিন্তা সেটি প্রেম যার জন্য এই চিন্তা ধারণাতে আমাদের জগৎচিন্তার মধ্যে যেহেতু আমরা অবস্থান করি তার জন্য আমাদের প্রথম ওই জগৎচিন্তা একত্রিত হয়ে বলি যে আমরা কাম আছি প্রেম আছে আর কিছু করতে চাই কিন্তু এটা সে বিচার নাই সুতরাং এই জন্যই মহাপ্রভু যেটা বিচার দ্বারা এটা এই জন্য সন্দেহ দেয়া তবে বিচার বিচার করিতে পারে চিত্তে চমৎকার কেউ বৌসুদের শক্তি যদি অনুভূতিয়া কেউ ভাগন ভজনে ব্রতি হন প্রেমী হন তবে তারা তাদের পতন হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু এই গৌরব চিন্তাধারাকে অবলম্বন না করিয়া যখন আমরা গৌরব জয়প্রসূত চিন্তাকে নিয়েই আমরা যে প্রেমের কথা চিন্তা করতে যাব তখন এই পতন হওয়ার সম্ভাবনা অধিকতর একদিন হিন্দি ভাষী ব্যক্তি এসেছিলেন নিজের সম্পর্ক যুক্ত নয় অন্যের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে তার সঙ্গে যখন মিলনের প্রয়াস সে থেকে পারবী বলা উনি একবার হট করে বলে ফেলছেন মহারাজি স্বরূপ
যা কিভাবে ভগবত গীতা এবং যা কিভাবে আমাদের গুরু প্রাক্রমে এই বর্ণনা করতে বলছেন ভগবান ভক্ত কৃষ্ণ অর্থাৎ এখানে বলতে যাচ্ছি লেখনা যে গুরু কৃপা হয়ে গিয়ে ভগবত কৃষ্ণকে অসম্ভব আরো গুরু কৃপা আমাদের প্রয়োজন এবং গুরু কৃপা কিভাবে পাওয়া যাবে সেটি বলতে গিয়ে বললেন যে গুরু সে সন্তোষ করতে হবে গুরুকে সন্তোষ করতে গেলে গুরু যে চান গুরু যাতে তার সন্তোষ হয় সেইভাবে কিছু ভজন সাধন হোক বা ভগবত সেবা হোক বা গুরু সেবা হোক অর্থাৎ কৃষ্ণের যে বিধিবাসা এটি করলেই গুরু সন্তোষ লাভ করে সেজন্য গুরু সন্তোষ হয় কৃষ্ণের বিধিবিধান করে আপনি যে বিধিবাসা তাদের বলে নাম কৃষ্ণের যে বিধিবাসা ভয় কেমন না কৃষ্ণের যে বিধিবাসা এটি হল প্রেম সংখ্যায় সঙ্গীত করলেন সেজন্য কৃষ্ণেন্দ্রিয় তর্পণ গুরু ইন্দ্রিয় তর্পণ গুরু যদি চান গুরু সন্তোষ করলেই বলছে ভগবান সন্তোষ হবে
আর তা কিছু প্রভাব প্রয়োজন হবে না হ্যাঁ সেজন্য
গুরুকে সাক্ষাৎ হইতে সমস্ত শাস্ত্রে রূপত মহাপদের সন্ধি কিন্তু পর্যন্ত প্রিয় উদ্দেশ্য মন্দির রসিচর নারায়ণ নাম সাক্ষাৎ করিবে তাকে বর্ণন করা হয়েছে
পাবনে তো বৈষ্ণবে নম তুলে গৌরচন্দ্রায় রাধিকাই প্রদানয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তথা প্রণাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে বন্দনম নমস্তেনম পাদৈঃ
আমরা শুনেছি শ্রীমন্দিরে শ্রীমতী রাধারায়ণের আনুগত্যে সেবা করেন তার সিদ্ধ ভাব সিদ্ধ স্বরূপ। বাইরে এই জগতে তিনি এসেছেন পুরুষ রয়েছে, তিনি কৃপালের অন্তরঙ্গ জগতে আবির্ভূত হয়েছেন মহাপ্রভু অবতরী নিজের পার্শ্বদকে নিয়ে জগতে অবতীর্ণ হয়েছিলেন। প্রভুপাদ সরস্বতী ঠাকুর নিজের পার্শ্বদকে নিয়ে জগতে অবতীর্ণ হয়েছিলেন, ভক্তি দ্বারা জগৎকে জানাতে, ভক্তি ধর্ম জগৎ যখন যুক্ত হয়ে যায় তখন ভগবান স্বয়ং কখনো নিজে আসেন, কখনো তার অংশগতার গণ আসেন, কখনো বা তার প্রিয় ভক্তকে জগতে পাঠিয়ে দিয়ে শুদ্ধ ভক্তিরা প্রবর্তন করেন, সব ভক্তি গ্রন্থ প্রচার করেন, লুপ্ত তীর্থ প্রকাশ এবং শ্রীকৃষ্ণের প্রকাশনী করেন, এই সমস্ত আচার্যের কাজ। সে আচার্যকে সাধারণ দৃষ্টিভঙ্গি দেখলে চলবে না। শ্রীমদ ভাগবত বলছেন আচার্য মান গীতা ন্যাস নবমান্যে কহিছি নমস্ত বুদ্ধ অসুয়ে সর্বদেব মায়া গুরু। আচার্যকে আমার স্বরূপ বলে নামকে সাধারণ মানুষই কোন বিচার করবে না। সমস্ত মহৎপুণ্যী দেবতা তার মধ্যে অবস্থান করেন, গুরুকে বলছেন সাক্ষাৎ বৃত্তে ভগবানের অভিন্ন স্বরূপ, স্বয়ং ভগবান না ভগবানের অভিন্ন স্বরূপ সাক্ষাৎ বৃত্তে বলছেন। সুতরাং এই দর্শন পাঁচ প্রকারের রয়েছে, প্রত্যক্ষ দর্শন, পরোক্ষ দর্শন, অপরোক্ষ দর্শন, অঘোষ দর্শন আর অপরাগ দর্শন। অপরাগী বন্ধুকে অপরাগিত ভাবেই দর্শন করতে হয়, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। কি তোমরা স্কুলি স্কুলে বসন্তি গড়া আমরা স্কুল বন্ধু দর্শন করি, বকু দর্শন করি, আন্দোলন অনেকে ভগবান গুরু এবং বৈষ্ণবের দর্শন করি, তাহলে ভুল হয়ে যাবে, বকু দর্শন হবে অনন্ত আমরা আছি। সেই যে গুরু যে তিনি এসে কি করেন, গুরুবাদী ধর্ম গুরু পরম্পরা মাধ্যমে জগতে নেমে আসে, তাহাদের পরম্পরের প্রভুদের অন্তরঙ্গ জন বহুদার কথা আপনারা শুনেছেন। সকালবেলা ভগবানের পুণ্য গণনা করে শেষ করে যায় না, ভক্তের কোন ভগবান গণনা করে শেষ করতে পারে না আমাদের কাপড়। তার একটি করে তৃতীয় রত্ন যেখানে জগদীপ সেখানে মুসলমানদের কবরস্থান ছিল, কবরস্থানকে তিনি কৌশল করে দখল করে মহাপুরুষ মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি আমরা শুনেছেন। এই কাজ হয়ে গেলে হতো না, তারপরে দুই সতীর্থের সঙ্গে ঝগড়া লাগলে এই সমস্যা সবাই সমাধান করতে প্রার্থনা প্রভুপাদ তাকে আবেদন করে কেন তিনি কাজ করবে তোমার তা হবে না সেই সমস্যা তিনি সমাধান করতেন তারপরে একজন আর একজন ভাত সংস্কৃতি প্রভাব তার উপর অর্পণ করেছেন অনেক মুসলমান খাতা তাদেরকে জোর করে ধরে নিয়েছে টাকা থেকে পিটাতেন এবং রাজস্ব আদি আদায় করতেন এসব দুর্ধর্ষ কাজ তার তিনি করেছেন একসময় সরস্বতী প্রভুপাদ বললেন আমি নবদ্বীপ মহাদেব বিভিন্ন স্থানে স্থানে মঠ করব তখন পরমানন্দ বিচার প্রভুজি বলেন আপনি যদি মঠ করবে কে মঠ চালাবে কেন আমার কেন পেয়েছে দিন একাই বলছেন আকাশের দিয়ে একটি চন্দ্রোদয় হয় সমস্ত জগতের অন্ধকার দূর করে কোটি কোটি নক্ষত্রের প্রয়োজন হয় না সেরকম গৌরী জগতের তৃতীয় চন্দ্র হলেন আমাদের পরম গুরু ঈশ্বর ভক্তি প্রজ্ঞান এসব গোস্বামী মহারাজ আবার আরেকটি ভূষণ রয়েছে মহাজন প্রচন্ড হৃদয় সিংহ গৌরী সঙ্গে প্রতিষ্ঠাতা ভক্তি সিংহ স্বরূপ দমন করতে পারেন সেরকম পরম বক্তা প্রচারক এবং প্রভাবশালী আচার্য মায়াবাদী গজ মায়াবাদ ভগবানকে নিরাকার বলে নির্বিশেষে রঞ্জন ভগবানের আকার নাই পুনরায় করে না এই মতো মায়াবাদী তিনি বলেছেন মহাভারতকে সময় লাগবে না মহাভারত করতে এবং তিনি তাই বলেছেন বিভিন্ন জায়গায় পাঠ কবিতার মাধ্যমে তিনি বলেছেন মথুরায় তখন তাকে বলতেন ব্রহ্মদীপ্তা আপনি মিথ্যা একবার নরহরি প্রভু দীর্ঘ মহোৎসবে মহাগণেশেন শুদ্ধ ভক্তি ব্যাঘাত করতে হরিবহন করতে চাই মহারাজ শুদ্ধ ভক্ত হবে না পরম গুরুকে তিনি ছিলেন প্রভুবাহাদুরের প্রাণ প্রভুবাহাদুরের জীবন প্রভু বলতে তিনি বলতেন প্রভু পাতায় বলতে পারতেন না কত কত বন্ধ হয়ে যেত যেমন মহাপুরুষ শিক্ষা চলে আমার মধ্যে আমার ভাই নারায়ণ ধরাম আমাদের গুরু মহারাজকে দিয়ে মহিমা বলতেন তিনি বলেছেন প্রভুপাদের আলোচনা হয়েছিল বিভিন্ন বক্তারা বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করছেন তত উত্তর করে উনি বললেন প্রভুপাদ আমি অন্যান্য আমি প্রভুপাদকে প্রভাতে বিচারেছি প্রভুপাদ যা বলেছেন সেটা উনি মেনে চলতে হবে আমি কিরকম গুরুনিষ্ঠ এমন গুরুনিষ্ঠ না হলে তখন এই ভগবানের পাঠ পদ্মে তিনি প্রচার করেছিলেন এবং আজও তার শিষ্য প্রশিষ্টের দ্বারা বিভিন্ন মধ্যবর্তী এবং ভক্তির মাধ্যমে ভক্তির কথা বেদান্তের তাৎপর্য ভক্তি শুদ্ধ ভক্তি রূপানুগ ভক্তি রাগানুগ ভক্তি সেই ভক্তি প্রচার করেছেন এবং এই গরিব সমিতি সন্ন্যাসীকে নাম দিয়েছেন ভক্তি তাকে দিয়েছেন ভক্তি বেদান্ত বেদান্তের মধ্যে জ্ঞান নাই ভক্তি কথা রয়েছে এবং এই সময় বহু প্রসঙ্গ রয়েছে আজকাল কোন সম্প্রদায় মধ্যে আছে বাবাজিকে বিশেষ করে বাবাজি বলব না ভক্তি হয় বহু বাবাজি বলছেন এই গৌরী আমাদের সম্প্রদায়ের ঠিক নেই গুরু পরম্পরা ঠিক নেই আমি বলবো তাদেরই গুরু পরম্পরা ঠিক নেই তারা জানে না এই সত্য গুরু পরম্পরা আমাদের গৌরী বৈষ্ণব অস্বীকার করেন না আমাদের গুরু ভাগবত পরম্পরা ভাগবত পরম্পরা আমাদের এনে এসেছেন সুতরাং সত্য পরম্পরা নয় তারা বৈদিক বিদ্যা আলোচন প্রকৃতি তোমার মধ্যে আলোচনতে রয়েছে বিদ্যা স্বীকার করে না বেদান্তের শ্রী গোবিন্দ ভাষ্য বেদান্তে গোবিন্দ ভাষ্য প্রকাশ করেছেন বলদেবিতা আলোচন প্রভু জয়পুরে গতকালী আমার স্থানে গোবিন্দ ভাষ্য সেটা বাবাজি কৃষ্ণ বলে চায় না তার উপরে এটা ভাতের মতো নয় দুটান সম্প্রদায় এবং প্রভু বলে সমাজে অপরাধ করে বাড়িতে বসেন এই সমস্ত কথা আমাদের প্রচার করেন আমাদের দুজন মহানগরী ঠিক করতে তারা বিশ্ব প্রচার করেছেন ওই সমস্ত অপসম্প্রদায় ভাষা হয় না
হল মঠে যে আমরা উপস্থিত হয়েছি এবং যে বৈষ্ণব সম্মেলন এবং বৈষ্ণব ধর্মসভায় উপস্থিত হয়েছি। সর্বাগ্নে অষ্টঙ্গে গুরুপাদ পদ্ম মুক্তলীলা পুরুষ বিষ্ণুপাদী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত গোস্বামী মহারাজের চরণ অনন্ত করে প্রণাম করি। মৃত্যুলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টতর ফতশ্রী ভক্তি পুকান গোস্বামী মহারাজের চরণ অনন্ত করে প্রণাম করি। পূজ্যবাদ ভক্তিবেদান্ত বামন মহারাজ ভক্তিবেদান্ত নারায়ণ মহারাজের চরণে আমি অনন্ত করে প্রণাম করি। আরাধ্যতম ভক্তি প্রজ্ঞান কৃষ্ণগোস্বামী মহারাজের চরণে দুই একটি কথা বলে তাঁর চরণে কিছু পুষ্পাঞ্জলি দেওয়ার আগ্রহ ইচ্ছা করি। আজকের আমাদের একটি বিশেষ আরাধনার তিথি, বিশেষ আরাধনা। এই তিথিটাকে এবং এই ব্যাস পূজা এবং গুরুপাদ পদ্ম তিথিটাকে বিশেষ আরাধনা বলা হয়েছে কেন? আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন যে সর্ব আরাধনার থেকে ভগবানের আরাধনা শ্রেষ্ঠ, তার উপরে শ্রেষ্ঠ আরাধনা হল গুরুপাদ পদ্মের সেবা হল সব থেকে শ্রেষ্ঠ। এবং আমরা যে আজকে ভক্তি প্রজ্ঞান কৃষ্ণ গোস্বামী মহারাজের চরণে আমরা যে ভক্তি শুদ্ধানি করে যে পুষ্পাঞ্জলি দিয়েছি, কিন্তু তার মূর্তিটাকে আমরা দেখছি যেটি যেন সিমেন্টের পাথরের তৈরি করে বিগ্রহ করে সমাধি দেওয়া হয়েছে। কিন্তু আমার গুরুপাত্মময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব উপলক্ষে হারস্বত গৌরীয় আসন মিশনে 29 বিহারের রোডে একসময় 7 দিন এই প্রভুপাদের বক্তৃতা ভাষণ দিয়েছিলেন। তার মধ্যে থেকে গুরুপাত্মময় মহিমা জানিয়েছিলেন। গুরুপাত্মময় বললেন যে আমি তো অত্যন্ত লঘু 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 হয়ে গুরুর মহিমা কি করে বলবো। এই আমার এই জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এবং পূজ্যপাদ মহারাজের নিকট আমার এই হরিকথা বলা একটা অতি আমাকে নিজেকে অপদস্থ বলে মনে করি। কেন চৈতন্য চরিতামৃতের কথা মনে হয়, কৃষ্ণ নারকেশ্বরী প্রভুর কথা, পুরুষের কি হইতে মুই সে লঘিষ্ঠ, মোর নাম লয়ে যাই তার পাপ হয়, মোর নাম শুনে যাই তার পুণ্য হয়, এমন নিঘিন্ন মনে কেবা দয়া করে এক নিত্যানন্দ বিনা জগত ভিতরে, এক গুরুদেব বিনা জগত ভিতরে। সেই গুরুদেবের কৃপা হলে পরে গুরুদেবের মহিমা বলা যায়, লঘু হয়ে গুরুদেবের মহিমা বলা যায় না। এটা আমার গুরু মহারাজের উপদেশ আছেন এবং গুরু মহারাজের প্রথমে উপদেশ আমরা পাই যে মায়াবদ্ধ জীবের পক্ষে সদ্গুরু পদ পদ্ম আশ্রয় লাভ করা একটি বিশেষ সমস্যার ব্যাপার, এটা নিশ্চয়রূপে জানা যায়। কিন্তু নিষ্কপট আকাঙ্ক আরতি থাকিলে ভক্ত কি পায় এবং কৃষ্ণ কি পায় তা লক্ষ্য হয়। এবং আমাদের জানতে হবে যে আমরা গুরুপাদ পদ্মকে আশ্রয় করবে কেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করে কি দরকার আছে? কিন্তু আমরা দেখতে পাই শাস্ত্রে যে প্রত্যেকের একটা না একটা গুরু আছে, কেউ রান্নার গুরু, কেউ গান বাজনা শিক্ষার গুরু, কেউ স্কুল পাঠশালার গুরু, কেউ ঐন্দ্রজালিক গুরু, বহু গুরু জগতে প্রচার আছে। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ হল কোন গুরু, কাকে গুরু বলা যাবে? অতীত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী তাঁর চরণ লাভ করে আমরা সেই গুরুপাদ চরণ লাভ করে সেই মহাপ্রভুর আনুগত্যে মহাপ্রভু দু একটি শ্লোক আমরা জানতে পারি কি গুরু কাকে বলা যাবে। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হলো ব্রাহ্মণ হলো গুরু হবে না, সন্ন্যাসী হলো গুরু হবে না, শূদ্র হলো গুরু হবে না, গুরু হবে যিনি কৃষ্ণ তত্ত্ববিদ। এবং আমার গুরুপাদ বলেছেন যে সমস্ত শাস্ত্রের নীতির তাৎপর্যের জ্ঞাতা এবং ভগবত ভজননিষ্ঠ পরায়ণ তিনি হলে একমাত্র গুরু। এবং বদ্ধজীবের মনের আনুকূলে যারা বদ্ধজীবের মনকে আকৃষ্ট করবার জন্য গুরু বলে তাদের ধারণা করেন, তারা গুরু পদবাচ্য নয়, তারা পরন্ত জীবের শত্রু। তাই বহু ভাগ্য বলে বহু কৃষ্ণ ভক্তি উন্মুখী যদি কোন জীব হয় তাহলে গুরুপাদ পদ্ম লাভ হয়, সদ্গুরু পদ পদ্ম আশ্রয় লাভ হয়। যেমন চৈতন্য চৈতন্য বলেছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ, তাদের জয়ীছে করে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় রাধা গোবিন্দের চরণ। হরিকথা তো অনেক আছে, মহারাজ বলেছেন সংক্ষিপ্ত ভাবে। আমরা আজকে